বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ সোমবার 27 সেপ্টেম্বর, 12 আশ্বিন এবং ফার্সি 5 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাথমিক আয়োজন দৃষ্টিপাত। ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে IAEA প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপির মধ্যে পরস্পর বিরোধী কথাবার্তা ও আলোচনা সমালোচনা অব্যাহত রয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। থাকছে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর থাকবে আপনাদের এই চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। ট্রাম্পের ফেরা হবে আমেরিকার জন্য বিপর্যয়কর, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক কর্মকর্তার মন্তব্য। ঢাকায় ট্রাফিক পুলিশের হয়রানি, নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানালেন রাইড শেয়ার চালক। এবং ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচন, বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রচারে তৃণমূলের বাধা দেওয়ার অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই শত্রুর সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শত্রুরা ইরানের জনগণের বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে তার স্বরূপ উন্মোচন ও ষড়যন্ত্র নস্যাৎ করার মাধ্যমে ছাত্রদেরকে প্রকৃত সত্য তুলে ধরতে হবে। তিনি ছাত্রদেরকে জাতির আশা আকাঙ্ক্ষা এবং হৃদয়ের ফসল হিসেবে উল্লেখ করেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের প্রিয় নাতি হজরত ইমাম হুসাইন আলাহিসাল্লামের শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইন উপলক্ষে তেহরানে একদল বিশ্ববিদ্যালয় ছাত্রের উদ্দেশ্যে দেয়া ভাষণে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন। সর্বোচ্চ নেতা বলেন, আশুরার যেদিন হজরত ইমাম হুসাইন শাহাদাত বরণ করেন সেদিন তার সংগ্রাম এবং আত্মত্যাগের ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপর 40 দিন সময়কালে যে সংগ্রাম হয়েছে তার মাধ্যমে সত্য উন্মোচিত হয়েছে, যা ইমাম হোসেনের পুত্র, কন্যা এবং অন্যরা করেছিলেন। এর মাধ্যমে কারবালা আমাদের মাঝে জীবন্ত রয়েছে। সর্বোচ্চ নেতা সাইবার স্পেস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটওয়ার্কের সুযোগের কথা উল্লেখ করেন, যা ব্যবহার করে অস্পষ্টতা দূর করা এবং অপপ্রচারের জবাব দেওয়া সম্ভব। সর্বোচ্চ নেতা বলেন, ইমাম হোসেনের শাহাদাতের পথ হচ্ছে বরকতময় এবং সুমধুর পথ, যা নিশ্চিতভাবে ইতিবাচক ফলাফল এবং সফলতা আনবে। এই পথে উৎসাহিত হয়ে এবং জ্ঞানের আলোয় আলোকিত হয়ে তোমরা ছাত্ররা দেশকে শারীরিক ও আধ্যাত্মিক কল্যাণের পথে পরিচালিত করতে সক্ষম হবে।
আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক কর্মকর্তা ব্রায়ান মার্ফি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি আবার আমেরিকার প্রেসিডেন্ট হন এবং হোয়াইট হাউসে ফিরে আসেন, তাহলে তা হবে মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের জন্য খুবই বিপর্যয়কর। গতকাল এক সাক্ষাৎকারে ব্রায়ান মার্ফি এই মন্তব্য করেন। 2024 সালে আমেরিকায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দল থেকে আবার প্রার্থী হতে চাইছেন। তথ্য বিনিময়ের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বড় হুমকি বলে উল্লেখ করেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক এই কর্মকর্তা। তিনি বলেন, ট্রাম্পের ভূমিকার কারণে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয় এবং দেশে মেরুকরণ সৃষ্টি হয়। ব্র্যান্ড মার্ফি আরও বলেন, ট্রাম্পের আমলে সবচেয়ে মারাত্মকভাবে দেশে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন 2024 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে চূড়ান্ত অঙ্গীকার ব্যক্ত করেছেন, তখন মার্ফি এসব কথা বলেন। শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শুধুমাত্র ডাক্তারের নিষেধাজ্ঞার কারণে তিনি নির্বাচন থেকে বিরত থাকতে পারেন, এছাড়া কোনো কিছু থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতে পারবেন না। শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শুধুমাত্র ডাক্তারের নিষেধাজ্ঞার কারণে তিনি নির্বাচন থেকে বিরত থাকতে পারেন। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের 11 মাস পর সুদানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার দেশে ইসরায়েলের দূতাবাস খোলা হবে না। একথা বলেছেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আস সাদিক আল মাহাদি। তিনি বলেছেন, খার্তুমে ইসরায়েলের দূতাবাস খোলার অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। মারিয়াম সাদিক বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই এবং এই ব্যাপারে সরকারি কর্মকর্তা পর্যায়ে কোনো আলোচনাও হয়নি। সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল রোববার তার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়। মারিয়াম আস সাদিক বলেন, আমি আপনাকে সুদানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বলছি যে ইসরায়েলকে বয়কট করার আইন বাতিল করার অর্থ এ নয় যে আমরা খার্তুমে ইসরায়েলের দূতাবাস খোলার পরিকল্পনা করছি। মারিয়াম আস সাদিক আল মাহাদি হচ্ছেন সুদানের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল মাহাদির মেয়ে, যিনি ছিলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোর বিরোধী। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুজ শহর থেকে ফিলিস্তিনি তরুণদের ব্যাপক প্রতিরোধের মুখে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফিলিস্তিনের কুদস নিউজ জানিয়েছে, অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা রোববার রাতে নাবলুজ শহরে হজরত ইউসুফ আলাহ ইসলামের মাজার পরিদর্শনে গেলে ফিলিস্তিনি মুসলমানদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় ইসরায়েলি সেনারা ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 12টি বাসে করে প্রায় 500 ইহুদি বসতি স্থাপনকারী নাবলুজ শহরে প্রবেশ করে। সংঘর্ষ শুরু হলে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি তরুণদের উপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় বহু ফিলিস্তিনি তরুণ একটি ভবনে জড়ো হলে সেখানে অভিযান চালায় ইসরায়েলি সেনারা, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা নাবলুজ শহরে প্রবেশের চেষ্টা করলে রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়। এ সময় ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের উপর গুলিও চালায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রকাশ্য রাজপথে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদ জানিয়েছে একজন রাইড শেয়ার চালক। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রকাশ্য রাজপথে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদ জানিয়েছে একজন রাইড শেয়ার চালক। আজ সোমবার সকাল 9:30 দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে এই ঘটনা ঘটে। মোটর বাইকটি আগুনে পুড়ে যাওয়ার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় মোটরসাইকেলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু ততক্ষণে পুড়ে গেছে মোটরসাইকেলটি। এ বিষয়ে মিরাদুম্মুনির নামে একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেছেন, সকালে অফিসে যাওয়ার পথে দেখি পুলিশের সামনেই বাইকের তেলের চাবি ছেড়ে দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ততক্ষণে দাউ দাউ করে জ্বলছে আর পুলিশ চেয়ে চেয়ে দেখছে। আমি নিজে আগুন নেভাতে চাইলে লোকটি আমাকে বাধা দেয় এবং পুলিশের উদ্দেশ্যে চিৎকার করতে থাকে, দে এবার মামলা দে। ঘটনার পর পুড়ে যাওয়া মোটরসাইকেল এবং চালক শওকত আলমকে বাড্ডা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। চালক শওকত আলম জানান, তিনি কেরানীগঞ্জে ব্যবসা করতেন, 13 মাস ধরে পাঠাও সার্ভিসে বাইক চালাচ্ছিলেন। গত সপ্তাহেও তাকে একটা মামলা দেওয়া হয়েছিল। আজ ট্রাফিক পুলিশ আবারও মামলা দিতে গেলে ক্ষোভ থেকে নিজের বাইক জ্বালিয়ে দিয়েছেন বলে জানান শওকত আলম। বাড্ডা থানার সহকারী ট্রাফিক কমিশনার সুবিন রঞ্জন দাস বলেন, লোকটি খুবই হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে বলে মনে হলো। তার এলাকায় ব্যবসা ছিল, করোনায় লোকসান করে এখন বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। এসব কারণে হতাশা থেকে হয়তো এ কাজ করেছেন তিনি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশে চলতি বছরের এসএসসি ও সমমানা এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সূচি অনুযায়ী আগামী 14 নভেম্বর থেকে এসএসসি ও সমমান এবং 2 ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব খালেদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়। সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-19 অতিমারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় 1.5 ঘন্টা। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-19 মহামারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয়, স্ব প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর দিয়ে 28 নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপির প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপির প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। আজ সোমবার রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ এমপি ভবানীপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গেলে গোলযোগ ও অশান্তির সৃষ্টি হয়। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিজেপি নেতা দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের হয়ে প্রচারে গিয়েছিলেন। এ সময় যদুবাবুর বাজারে তার মিছিল ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা। এ প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন,
বিজেপি খায় না মাথায় দেয় যে তাকে আটকাবে, তাকে ইম্পর্টেন্সি দেবে, তাকে ঘুরে বেড়াচ্ছে, অটো নিয়ে প্যাক প্যাক করে ঘুরে বেড়াচ্ছে, বলছে বলছে মানুষ হাসছে, এগুলোর কোনো ভ্যালু নেই, এরা হচ্ছে সেলফ ইম্পর্টেন্সি ক্রিয়েটার,
বলছিলেন ফিরহাদ হাকিম। অন্যদিকে আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা ও কটাক্ষ করেন। বলছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে আগামী 30 সেপ্টেম্বর কলকাতার ভবানীপুর কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শামশেরগঞ্জে নির্বাচন হবে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা 3টি কৃষি আইন বাতিলের দাবিতে আজ কৃষকদের ভারত বন্ধের ডাকে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আজ সকাল 6টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন রাজ্যে বন্ধ কর্মসূচি পালিত হয়। বন্ধের সময় বেশ কয়েকটি জাতীয় সড়ক ও রাজ্য মহাসড়ক অবরুদ্ধ ছিল। বন্ধকে কেন্দ্র করে ট্রেন চলাচলও প্রভাবিত হয়েছে। দিল্লি থেকে বিভিন্ন স্থানে যাওয়ার অনেক ট্রেন বাতিল করা হয়। হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে বন্ধের প্রভাব বেশি দেখা গেছে। দিল্লি গাজীপুর সীমান্ত 10 ঘন্টা পরে খুলে দেওয়া হয়। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেন, ভারত বন্ধ সম্পূর্ণ সফল হয়েছে, এবার ইউনাইটেড কিষাণ মোর্চা পরবর্তী কৌশল ঠিক করবে। অন্যদিকে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স এর দাবি, দিল্লি সহ সারা দেশের বাজারে বন্ধের কোনো প্রভাব পড়েনি এবং দিল্লি সহ সমস্ত বাজার সম্পূর্ণ খোলা ছিল এবং বাজারে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাজধানী তেহরানের কাছেই কারাজে অবস্থিত তাসা কমপ্লেক্সে পর্যবেক্ষণ ক্যামেরা স্থাপনের অনুমতি ইরান দিচ্ছে না বলে আইএইএ প্রধান যে অভিযোগ করেছেন তার প্রতিক্রিয়ায় ভিয়েনায় নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজিম গারিবাবাদি বলেছেন, ক্যামেরা স্থাপনের ওই দাবি ইরানের সঙ্গে করা চুক্তি বহির্ভূত দাবি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন।
গত এক বছরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে 3টি নাশকতার ঘটনা ঘটে যা অত্যন্ত দুঃখজনক হলেও এবং তা জাতিসংঘের আইন ও আইএইএর নীতিমালার লঙ্ঘন হলেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ আজও তার নিন্দা জানায়নি। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি এক টুইট বার্তায় এ বিষয়টির কথা স্মরণ করিয়ে দেন। রাজধানী তেহরানের কাছেই কারাজে অবস্থিত তাসা পরমাণু কমপ্লেক্সে পর্যবেক্ষণ ক্যামেরা স্থাপনের অনুমতি ইরান দিচ্ছে না বলে আইএইএ প্রধান যে অভিযোগ করেছেন তার প্রতিক্রিয়ায় কাজেম গারিবাবাদি বলেছেন, ক্যামেরা স্থাপনের ওই দাবি ইরানের সঙ্গে করা চুক্তি বহির্ভূত, তাই ইরান এটা মানতে বাধ্য নয়। আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি গত রবিবার রাতে এক প্রতিবেদনে অভিযোগ করেন, গত 20 সেপ্টেম্বর থেকে ইরানের অন্য পরমাণু স্থাপনাগুলোতে পর্যবেক্ষণ কিংবা স্থাপিত ক্যামেরার মেমোরি পরিবর্তনের অনুমতি তেহরান দিলেও কারাজের তাসা পরমাণু কমপ্লেক্সে সেন্ট্রিফিউজের যন্ত্রাংশ উৎপাদনের কারখানায় কোনো ক্যামেরা স্থাপনের অনুমতি দিচ্ছে না। আইএইএর প্রধান রাফায়েল গ্রোসির এই প্রতিবেদন পেশ করার আগে ভিয়েনায় ইরানের প্রতিনিধি কাজেম গারিবাবাদি বলেছিলেন, যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেসব বিষয়ে আপত্তি তুলতে পারে না আইএইএ। তিনি গত 12 সেপ্টেম্বর আইএইএ ও ইরানের মধ্যকার যৌথ বিবৃতির কথা উল্লেখ করে বলেন, তেহরান ও ভিয়েনায় সম্প্রতি ইরান ও আইএর মধ্যে কয়েক দফা যে আলোচনা হয়েছে তাতে এটা স্পষ্ট করা হয়েছে যে কারাজের তাসা পরমাণু কমপ্লেক্সে নিরাপত্তার বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে এবং সে কারণে এখনই সেখানে ক্যামেরা স্থাপনের অনুমতি দেয়া হবে না। বাস্তবতা হচ্ছে ইরান কখনোই প্রতিশ্রুতি ও আইনের বাইরে কোনো কথা বলে না, তাই ওই সংস্থাটির অনেক দাবি তেহরান মানতে পারে না। এ কারণে তেহরান সবসময় আলোচনার দরজা খোলা রেখেছে। ধারণা করা হচ্ছে ক্যামেরা স্থাপন নিয়ে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে কিংবা সন্দেহ সৃষ্টি করা হয়েছে তার পেছনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশের উস্কানি রয়েছে। যাই হোক, এতে কোনো সন্দেহ নেই যে আইএইএর তত্ত্বাবধানে পর্যবেক্ষণের নীতিমালা অনুযায়ী ইরান সম্পূরক প্রোটোকল বা বাড়তি প্রতিশ্রুতি মেনে চলতে বাধ্য নয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি দল বিএনপির মধ্যে এবং বিরোধী দল বিএনপির মধ্যে পরস্পর বিরোধী কথাবার্তা, আলোচনা ও সমালোচনা চলছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
ব্যাপক গণ অভ্যুত্থানের মাধ্যমে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিএনপি নেতা এবং সাবেক মন্ত্রী হান্নান শাহ স্মরণ সভায় এ আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এমন একটা জায়গা নাই যে দুর্নীতি নাই, এটা একটা লুটপাটের রাজত্ব পরিণত হয়েছে। মেগা প্রজেক্টে আরো বেশি মেগা লুটপাট। আজকে যদি দেশকে বাঁচাতে হয়, জনগণকে যদি তার অধিকার ফিরিয়ে দিতে হয়, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হয়, অবশ্যই মুখে দাঁড়াতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার পতনের আগে কোনো নির্বাচন হতে দেয়া হবে না, এজন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে আগামী জাতীয় নির্বাচন ও আন্দোলনের কর্মপন্থা নিয়ে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে আজ সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আইনজীবীদের সাথে বৈঠক করছে বিএনপি। এর আগে গত 14 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর প্রথম দফায় দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহসম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি। এরপর দ্বিতীয় দফায় গত 21 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর দলটির নির্বাহী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেছে। তাছাড়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামী 1 অক্টোবর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলীয় ঐক্যে বিভক্তি সৃষ্টি করতে সরকার তার গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে, এমনকি সাংবাদিক সমাজ, পেশাজীবী সংগঠনগুলোর মধ্যেও বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করে সরকার হটানোর দিবাস্বপ্ন দেখছে বিএনপি। অতীতের মতো যদি আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি করা হয় তাহলে বিএনপি আবারও পিছিয়ে যাবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জিনিস বিরল বিষয়, নির্বোধের কাছ থেকে প্রজ্ঞাময় কথা তা গ্রহণ করবে, আর প্রজ্ঞাবানের কাছ থেকে অশালীন কথা তা মার্জনা করবে।
সত্যিকার অর্থেই দুটি বিরল উপদেশ শুনলাম। আমরা সবাই এই উপদেশ দুটি মেনে চলার চেষ্টা করব। এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে গোপালগঞ্জ জেলার ভোরাদাইর থেকে, আর পাঠিয়েছেন মধুমতি বেতাশ্রোতা সংঘের সভাপতি ফয়সাল আহমেদ শিপন। তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেই চিঠিটি পাঠিয়েছেন। শিপুন ভাই লিখেছেন, বিগত কয়েক মাস যাবত পদ্মা সেতুর বিভিন্ন পিলারে ফেরির ধাক্কা দেওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে। বর্ষাকালে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ার ফলে এবং স্রোতের কারণে ফেরির চালকরা ফেরির গতিপথ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার কারণেই পদ্মা সেতুর বিভিন্ন পিলারে আঘাত হানছে বলে অনেকেই মন্তব্য করেছেন। তবে এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত থাকার বিষয়টিও একেবারে উড়িয়ে দেওয়া ঠিক নয়। আমাদের গৌরবের পদ্মা সেতুর সুরক্ষা যেমন প্রয়োজন, তেমনি ফেরি চলাচল স্বাভাবিক রাখাটা জরুরি।
ফয়সাল আহমেদ শিপন ভাইয়ের মতামত তুলে ধরা হল। আশা করি সংশ্লিষ্টরা এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। আসরের পরের মতামতটি এসেছে ভারতের আসামের বরপেটা থেকে। আর শ্রোতাবন্ধু,
আব্দুস সালাম সিদ্দিকী এই মতামতটি প্রকাশ করেছেন। তিনি সম্প্রতি প্রিয়জনের ফেসবুক গ্রুপে এমন মন্তব্য করেছেন। আব্দুস সালাম ভাই লিখেছেন, গত 6 সেপ্টেম্বর দুই বাংলার নবীন প্রবীণ শ্রোতাদের চিঠিপত্র ও ইমেল দিয়ে সাজানো প্রিয়জন অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করলাম। এতে বিভিন্ন শ্রোতার গঠনমূলক পরামর্শ, সমালোচনা, অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার বিভিন্ন অনুভূতি, চাওয়া পাওয়া ইত্যাদি বিষয় সম্বলিত মতামত আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। সেই সাথে শ্রোতাবন্ধু আব্দুল হাকিম ভাইয়ের প্রাণবন্ত সাক্ষাৎকারটিও ছিল বেশ চমৎকার। রেডিও তেহরান সম্পর্কে তার পরামর্শগুলো ভেবে দেখার মতো। সুন্দর উপস্থাপনা ও মনোগ্রাহী এবং আকর্ষণীয় অভিব্যক্তির অসাধারণ অনুষ্ঠানটি উপহার দেবার জন্য রেডিও তেহরানকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ।
প্রিয়জন সম্পর্কে আব্দুস সালাম সিদ্দিক ভাইয়ের গভীর পর্যবেক্ষণ ভিত্তিক মতামতটি খুব ভালো লাগলো। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও মতামত ও পরামর্শ দেবেন। সাউথ এশিয়া রেডিও ক্লাব সিলেট শাখার সভাপতি মোহাম্মদ চানমিয়া পাঠিয়েছেন পরের মেইলটি। নতুন আঙ্গিকে শুরু হওয়া প্রিয়জনে এটাই তার প্রথম চিঠি। ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, ব্যস্ততা আমাকে ঘিরে রাখার কারণে রেডিও তেহরানের লেখা হয়ে ওঠে না, তবে নিয়মিত অনুষ্ঠান শুনছি থেমে নেই আমাদের ক্লাবের মাধ্যমে সামাজিক উন্নয়নের কার্যক্রম, সেই সাথে চলছে রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনা।
আমাদের অনুষ্ঠান সম্পর্কে এই শ্রোতাবন্ধু কিছু লিখেছেন কি?
হ্যাঁ, লিখেছেন চানমিয়া ভাই। জানিয়েছেন, রেডিও তেহরানের অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত আমাকে মুগ্ধ করে। শুনছি কোরআন হাদিসের অমূল্য বাণী যা প্রেরণা যোগায় প্রতিটি মানুষকে।
ক্লাব কার্যক্রম ও অনুষ্ঠান সম্পর্কে লেখা প্রথম চিঠির জন্য মোহাম্মদ চানমিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সময় সুযোগ পেলে মাঝে মধ্যে অবশ্যই লিখবেন।
আসলে এ পর্যায়ে আমরা রেডিও তেহরানের 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে একজনের লেখার কিছু অংশ তুলে ধরব। আজকের লেখাটি বাংলাদেশের কিশোরগঞ্জের শ্রোতাবন শরীফ আক্তার পান্নার। তিনি ওই প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার জিতেছেন। বোন পান্নার লিখেছেন, রেডিও তেহরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি গণমাধ্যম। ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য ও ইসলামী বিশ্বে এ বেতার কেন্দ্রটি খুবই জনপ্রিয়, বিশেষ করে বাংলাদেশ ও ভারতে নিরপেক্ষ, তরতাজা ও সর্বশেষ খবরের উৎস হল রেডিও তেহরান। এতদূর অঞ্চলের অনেক সংবাদ মাধ্যম এখন রেডিও তেহরান বা পার্স টুডের খবর সূত্র সহ তাদের প্রচার মাধ্যমে প্রচার করে থাকে।
শ্রোতাবন পান্না আরও লিখেছেন, খবর প্রচারের ক্ষেত্রে রেডিও তেহরান সমসাময়িক বেতার কেন্দ্রগুলোর মধ্যে সেরা। অধিকন্তু যেসব খবর পাশ্চাত্যের মিডিয়াতে প্রকাশ পায় না, সেসব খবর প্রকাশ করে রেডিও তেহরান ইতোমধ্যেই মজলুমের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।
শ্রোতাবন শরীফা আক্তার পান্না, আপনার লেখাটি সত্যি অসাধারণ। প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার লাভ করাই আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশের এক শ্রোতাবনের সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি মোহাম্মদ শামসুন্নাহার রুবা, সহকারী সিনিয়র শিক্ষক কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় জামাল খান চট্টগ্রামে কর্মরত।
বোন মুসাম্মদ শামসুন্নাহার রুবা, আপনাকে প্রিয়জন আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি আপনি কবে থেকে রেডিও তেহরান শুনছেন এবং কিভাবে এ বেতারের সন্ধান পেলেন?
2004 সালে আমার বিয়ে হয়। আমার বিয়ের পর থেকে, বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে আসার পর থেকে, আমি নিয়মিত রেডিও তেহরান শুনি। আমরা সবাই মিলে রেডিও তেহরান শুনি। আমার হাজবেন্ড রেডিও তেহরানের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকায় আমরা সবাই নিয়মিত রেডিও তেহরান অনুষ্ঠান শুনি।
কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি রেডিও তেহরানের অনুষ্ঠান শোনেন?
বর্তমান বিশ্বের বৃহৎ এবং শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যমগুলোর অন্যতম রেডিও তেহরান এশিয়া প্যাসিফিক অঞ্চলে এটি সবচাইতে বড় গণমাধ্যম। আমেরিকার বিরুদ্ধে সংবাদ প্রচার করতে যেখানে সবগুলো গণমাধ্যম ভয় পায়, সেখানে আপনারা অত্যন্ত সাহসিকতার সাথে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেন। আর ভালো লাগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত দিয়ে আপনারা অনুষ্ঠান শুরু করেন। একজন মুসলমান হিসেবে আমি গর্ববোধ করি।
আচ্ছা, আপনি কি একাই আমাদের অনুষ্ঠান শোনেন নাকি আপনার পরিবারের আরো কেউ শোনেন?
শুধু আমি একাই রেডিও তেহরানের অনুষ্ঠান শুনি না, আমাদের পরিবারের সবাই একসাথে বসেই আমরা রেডিও তেহরান শুনি। এমনকি আমার বাসায় আগত মেহমানরাও আমাদের সাথে নিয়মিত রেডিও তেহরান শুনেন। আর আমার জানা মতেও আমাদের চট্টগ্রামের বাহিরে অবস্থানরত আমার ভাই বোন আত্মীয় স্বজন যেখানে যে অঞ্চলে আছেন সবাই রেডিও তেহরানের প্রোগ্রাম নিয়মিত শোনেন।
সবশেষে আপনার কোনো পরামর্শ বা প্রস্তাব থাকলে আপনি তাও দিতে পারেন।
আসলে রেডিও তেহরান অনুষ্ঠানটি এত সুন্দর এবং চমৎকারভাবে আপনারা সাজিয়েছেন, এখানে আমার বলার কিছু নেই। আপনাদের পরিবেশনা এত শ্রুতিমধুর যে আমরা সবাই অনেক আগ্রহ নিয়ে আপনাদের প্রোগ্রামগুলো শুনি। তারপরেও আমি অল্প করে কিছু কথা বলতে চাই। যেমন ছোটদের আসল রংধনু এবং প্রিয়জন সপ্তাহে দুদিন যদি প্রচার করতেন তাহলে বড়দের পাশাপাশি ছোটরাও একটু উপকৃত হতো। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন। ধন্যবাদ।
তুবন মুসাম্মদ শামসুন্নাহার রুবা, আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আপনাকে রেডিও তেহরানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধানচন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেয়েটি। তিনি লিখেছেন, বর্তমান বিশ্বে শিশুরা কঠোর বাস্তববাদী, স্বপ্নলোকে বিচরণ তাদের পছন্দ নয়। পছন্দ ঠিক বলবো না, যে কোনো কারণে হোক তাদের তা বিচরণ করবার সময় নেই। রূপকথা তো প্রায় হারিয়ে গেছে, এরকম একটা সময় শিশু কিশোরদের জন্য রেডিও তেহরানের রংধনু অনুষ্ঠানটি বিশেষ সাড়া ফেলেছে। রংধনুকে আশ্রয় করে শৈশব আবার মেলে ধরেছে তাদের ডানা। শিশুদের তো বটেই, এমনকি বড়দের কাছেও আকর্ষণীয় এই অনুষ্ঠানটি। সবশেষে অনুষ্ঠানের প্রযোজক ও উপস্থাপকদের ধন্যবাদ জানিয়ে চিঠিটি শেষ করেছেন শ্রোতা বন্ধু।
বিধানচন্দ্র সান্যালকে ধন্যবাদ রংধনু আসর সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে ক্লাব কার্যক্রমের দুটি খবর। প্রথমটি পাঠিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার লিমা। তিনি জানিয়েছেন, রেডিও তেহরান বাংলা বিভাগের প্রচারণার অংশ হিসেবে 3 সেপ্টেম্বর শুক্রবার বিকেলে COVID-19 ভ্যাকসিনেশন ও গণসচেতনতামূলক কার্যক্রম চালু করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ। সিলেট নগরীর লাক্কাতুরা চা বাগানে ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবালের পরিচালনায় COVID-19 ভ্যাকসিনেশন ও গণসচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ডক্টর মীর শাহ আলম।
করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জ শাখাও সম্প্রতি মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে। 8 সেপ্টেম্বর বুধবার শহরের মুক্ত মঞ্চ গুরুদয়াল কলেজ সড়ক ও খড়মপট্টি এলাকায় সাধারণ মানুষের মাঝে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তাদেরকে রেডিও তেহরানের পরিচিতিমূলক ব্রোশিয়ারও দেয়া হয়। গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের প্রধান চিকিৎসক ডাক্তার সুশীল কুমার শীল।
করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এবং রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী কর্মসূচি পালনের জন্য সাউথ এশিয়ার রেডিও ক্লাব সার্ক বাংলাদেশ এবং আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জকে অনেক অনেক ধন্যবাদ। আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মহেন্দ্রনগর অগ্রগামী ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ভাস্কর পাল। তিনি লিখেছেন, গত 8 সেপ্টেম্বর দৃষ্টিপাত অনুষ্ঠানে বাংলাদেশের পটুয়াখালীর গঙ্গামতী সৈকতে মৃত ডলফিন ভেসে আসা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা পরিবেশন করা হয়। আলোচনাটি শুনে ভীষণভাবে উদ্বিগ্ন হলাম, কারণ এভাবে চলতে থাকলে জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে সমগ্র প্রাণীকুলকে অস্তিত্বের সংকটে পড়তে হবে। আব্দুর রহমান খানের রিপোর্টে উঠে এসেছে সংক্রান্ত নানা তথ্য। এত গুরুত্বপূর্ণ একটি সংখ্যার খবর তুলে ধরে জনগণকে সচেতন করার জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।
দৃষ্টিপাত অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শোনার পর মতামত জানানোই আপনাকেও ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠি প্রাত্যস্বীকার করছি, সময়ের অভাবে আজ যাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জের মল্লিকা দহ থেকে হরিদাস রায়, গোপালগঞ্জের ঘোড়াদাইট থেকে আফিয়া খানম জুলি, কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে মোহাম্মদ শাহাদত হোসেন, রিফাত জামিল ইউসুফ চাই ঢাকার উত্তরা থেকে, এবং ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপি থেকে হাফিজুর রহমান।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান, চিকিৎসা পেশায় নিয়োজিত নার্স বা সেবিকাদের কর্ম ও জীবনকে শ্রদ্ধা জানিয়ে সেবিকা শিরোনামের গানটির কথা লিখেছেন ডাক্তার শেখ মহিউদ্দিন, আর সুর করেছেন লিটন হাফিজ চৌধুরী। গানটি গেয়েছেন শিল্পী মশিউর রহমান, গাজী আনাস রোশন, রকনুজ্জামান, শাহাবুদ্দিন শিহাব, ওবায়দুল্লাহ তারেক, আবু সুফিয়ান ও লিটন হাফিজ চৌধুরী।
শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
যারা অসহায় রোগীদের পাশে রয়,
যারা মানুষের সেবায় ডুবে রয়,
যারা অসহায় রোগীদের পাশে রয়, যারা মানুষের সেবায় ডুবে রয়, তারা সেবিকা।
যারা অচেতন রোগীর স্পন্দনা নেই
নতুন করে বাঁচার সাধনে,
যারা অচেতন রোগীর স্পন্দনা নেই নতুন করে বাঁচার সাধনে,
সামান্য হাসিতে সামান্য হাসিতে,
তোমরাই সেই সেবিকা, তোমরা তো সেই সেবিকা, তোমরাই সেই সেবিকা, তোমরা তো সেই সেবিকা,
তোমরাই সেই সেবিকা,
যাদের কথায় আর আচরণে
মানুষকে আনন্দ দেয়নে,
নদীর স্রোতের মতো যেখানে যায়
শান্তির সুবাতাস ছড়িয়ে দেয়
ছড়িয়ে দেয়,
যাদের কথায় আর আচরণে মানুষকে আনন্দ দেয়নে, নদীর স্রোতের মতো যেখানে যায় শান্তির সুবাতাস ছড়িয়ে দেয়, যারা ভালো লাগার কথা বলে
তাই সেই সেবিকা, তোমরা তো সেই সেবিকা, তোমরাই সেই সেবিকা, তোমরা তো সেই সেবিকা,
তোমরাই সেই সেবিকা।
কটের ছায়ার মতো সযতনে রোগীকে আনন্দ দেয় এনে, হিমেল হাওয়ার মতো সবখানে প্রশান্তি ফিরিয়ে আনে মনে,
আনে মনে।
পটের ছায়ার মতো সযতনে রোগীকে আনন্দ দেয় এনে, হিমেল হাওয়ার মতো সবখানে প্রশান্তি ফিরিয়ে আনে মনে। যারা ভালো থাকার কথা বলে উপশমের কথা বলে,
তারাই তো সেবিকা,
তোমরা তো সেই সেবিকা, তোমরা তো সেই সেবিকা, তোমরাই সেই সেবিকা, তোমরা তো সেই সেবিকা।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 27 সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির প্রধানমন্ত্রীকে প্রশ্ন ওবায়দুল কাদেরের ইত্তেফাক। বারবার পুলিশের মামলায় ত্যক্ত বিরক্ত শওকত নিজের বাইকেই আগুন ধরিয়ে দিলেন। প্রথম আলো। অনুমোদনহীন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ হাইকোর্টের। যুগান্তর। 23 দিনে এলো $139.17 লাখ রেমিটেন্স মানব জমিন। ভারতের শিরোনাম। মমতার শুভেচ্ছা বার্তা নিয়ে ভবানীপুরের প্রতিটি দরজায় শেষ লগ্নের প্রচারে তৃণমূল, আনন্দবাজার পত্রিকা। কৃষি আইনের প্রতিবাদে চলছে ভারত বন্ধ, মিশ্র প্রভাব একাধিক জেলায়। আজকাল দেশের সবাই ডিজিটাল হেলথ কার্ড পাবেন, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। সংবাদ প্রতিদিন। এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির প্রধানমন্ত্রী কে, এ প্রশ্ন করেছেন ওবায়দুল কাদের। ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প কে। বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, টেমস নদীর ওপারে থেকে একজন পলাতক আসামিকে নেতা নির্বাচন করলে জনগণ তা মেনে নেবে না। জীবিত থেকেও মৃত তারা পাননি টিকা, দিতে পারেননি ভোট। ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, কুমিল্লার মনোহরগঞ্জের 28 বাসিন্দা জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত তারা, পদে পদে শিকার হচ্ছেন বিড়ম্বনার। কোভিড-19 ভ্যাকসিন টিকাও দিতে পারেননি তারা, এমনকি নিজ দেশের নাগরিক হয়েও ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ভুক্তভোগী হেদায়েতুল্লাহ ইত্তেফাকের প্রতিবেদককে জানান, কোভিড-19 ভ্যাকসিন নিতে নিজের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দিয়ে একাধিকবার চেষ্টা করেও নিবন্ধন করতে পারেননি, ফলে ভ্যাকসিন গ্রহণ থেকে বঞ্চিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, জাতীয় পরিচয়পত্র হালনাগাদ না থাকায় সরকারি যে কোনো অনুদান পেতে পড়েছেন বিড়ম্বনায়। এবার ভালো খবর মন্দ খবর। ভালো খবরে মানব জমিনে লেখা হয়েছে, 23 দিনে এলো $139.17 লাখ রেমিটেন্স। আর মন্দ খবরের মধ্যে বারবার পুলিশের মামলায় ত্যক্ত বিরক্ত শওকত নিজের বাইকেই আগুন ধরিয়ে দিলেন। প্রথম আলো মানব জমিনের এই খবরটি বেদনাদায়ক। ছোট দোকান চালিয়ে ভালোই চলছিল শওকত আলীর সংসার। করোনার কারণে ছোট ব্যবসাটিও বন্ধ হয়ে যায়, তাই বাধ্য হয়ে গত কয়েক মাস ধরে মোটরসাইকেলে রাইড শেয়ার করে সংসার চালাচ্ছিলেন তিনি। আজ সকাল 9:30 দিকে মোটরসাইকেল নিয়ে বাড্ডা লিংক রোডে এসে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন শওকত আলী। এ সময় ট্রাফিক সার্জেন্ট এসে তার কাগজপত্র নিয়ে যায়। মামলা না দিতে অনুরোধ করে পুলিশের কাছে গাড়ির কাগজপত্র ফেরত চান তিনি। কাগজপত্র ফেরত না পেয়ে হতাশ হয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তিনি। অন্য একটি খবর, চট্টগ্রাম নগরীর খুলশীতে দাবিকৃত চাঁদা না দেয়ায় নির্মাণাধীন সাততলা ভবনের মালিককে হত্যার পর ওই ভবনের পাশেই ফেলে রাখল স্থানীয় চাঁদাবাজ সন্ত্রাসীরা। গুম অপহরণ নিয়ে মাঝে মাঝেই মিডিয়াতে খবর বের হয়। আজকের প্রথম আলোর একটি শিরোনাম, আমাকে কি তাহলে কেউ অপহরণ করেনি? একথা বললেন নিখোঁজ হওয়া সাংবাদিক গোলাম সারোয়ার নিজেই। ঘটনাটি হচ্ছে চট্টগ্রামের ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই নিখোঁজ হন সাংবাদিক গোলাম সারোয়ার। তিন দিন পর 2020 সালের 1 নভেম্বর সীতাকুণ্ডের একটা খালের পাশের ঝোপের ভেতর তাকে পড়ে থাকতে দেখা যায়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুলিশ। গোলাম সারোয়ার উদ্ধার হওয়ার পরপরই একটি ভিডিও ভাইরাল হয়। উদ্ধার হওয়ার পর কিছুটা সুস্থ হয়ে স্ত্রী ও সাংবাদিক নেতাদের সঙ্গে নিয়ে সারোয়ার কোতোয়ালি থানায় যান। তিনি অজ্ঞাতনামা 6 ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা করেন। সম্প্রতি কোতোয়ালি থানার পুলিশ সারোয়ারের মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ধর্মেন্দু দাস গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, সারোয়ার অপহৃত হয়েছিল এমন কোনো তথ্য প্রমাণ তদন্তে পাওয়া যায়নি, এ কারণে মামলা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছি। মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরিপ্রেক্ষিতে সারোয়ার বলেন, আমাকে কি তাহলে কেউ অপহরণ করেনি? এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মমতার শুভেচ্ছা বার্তা নিয়ে ভবানীপুরের প্রতিটি দরজায় শেষ লগ্নের প্রচার তৃণমূলের। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, গতকাল সন্ধ্যায় জোড়া সভা করে ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে নিজের প্রচার শেষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে ভোটারদের দরজায় দরজায় হাজির হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, ভবানীপুরে দিলীপের প্রচারে তুমুল উত্তেজনা, ধাক্কাধাক্কিতে মাথা ফাটল এক বিজেপি কর্মীর। অন্যদিকে আজকাল লিখেছে, ভবানীপুরে তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, বললেন গলায় পা তুলে দেব, আমি হিজড়া নই। কৃষি আইনের প্রতিবাদে চলছে ভারত বন্ধ, মিশ্র প্রভাব একাধিক জেলায়। আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, কৃষি আইন বাতিলের দাবিকে সামনে রেখে দেশজুড়ে ভারত বন্ধ পালন করছে সংযুক্ত কিষাণ মোর্চা। বন্ধের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে রাজ্যের একাধিক জেলায়। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা বন্ধকে সমর্থন করছে বাম কংগ্রেস। বন্ধের সমর্থনে যাদবপুরে মিছিল করেছে বামকর্মী সমর্থকরা। বাম নেতাদের কথায় সারা ভারতবর্ষের কৃষকদের সংগঠনগুলো মিলে সমন্বয় মঞ্চ তৈরি করেছে। কৃষকরা গত 1 বছর ধরে দিল্লির বুকে অবস্থান বিক্ষোভ করছে, কৃষকদের উপর অত্যাচার করছে মোদি সরকার। দেশের সবাই ডিজিটাল হেলথ কার্ড পাবেন, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষিত করতেই আয়ুষ্মান ভারত প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রের সেই প্রকল্প। সোমবার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্য মিশন বা জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনের ঘোষণা গত বছরই করেছিলেন। এতদিন পর পরীক্ষামূলকভাবে 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প চালু থাকলেও এদিন থেকে দেশজুড়ে এই প্রকল্পের সূচনা হল। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র গবেষণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে অন্তত 3 জন আহত হয়েছে। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গবেষণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। প্রশান্ত মহাসাগরের আকাশে আমেরিকার একটি B-52H বোমারু বিমানকে বাধা দিয়েছে রাশিয়া 3টি SU-35 জঙ্গি বিমান। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের আকাশ দিয়ে রাশিয়ার সীমান্তের দিকে যাচ্ছিল। রাশিয়ার রাডার ব্যবস্থায় মার্কিন বিমান ধরা পড়ে এবং তারপরই মার্কিন বিমানকে রুশ জঙ্গি বিমানগুলো বাধা দেয়। এবারে বিশ্ব সংবাদের প্রধান শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। শত্রুর ষড়যন্ত্র নস্যাত করে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। ট্রাম্পের ফেরা হবে আমেরিকার জন্য বিপর্যয়কর, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক কর্মকর্তার মন্তব্য। ঢাকায় ট্রাফিক পুলিশের হয়রানি, নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানালেন রাইড শেয়ার চালক। এবং ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচন, বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রচারে তৃণমূলের বাধা দেওয়ার অভিযোগ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.